এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখা কল্যাণের কথা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর দশটি রহমত নাজিল করবেন। সল্লু আলাল হাবিব সল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। পবিত্র রমজান মাসের ১৭ তারিখের সাথে দুইটি মহান, এমন বলা যায় যে, ঘটনার সাথে সম্পর্ক আছে। এতে হযরতে আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিনের ওয়াফাত হয়েছে, ইন্তেকাল হয়েছে, এবং দ্বিতীয় ইয়ামুল ফুরকান ছিল, যা বদরের যুদ্ধ ছিল, এটিও একই দিনে সংঘটিত হয়েছিল ১৭ রমজানুল মুবারকে। কিবলা নিগরানের সুরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হযরত মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আত্তারি আমাদের সাথে প্রোগ্রামে উপস্থিত আছেন, এবং উম্মুল মুমিনিন এর আলোচনার মাধ্যমে আমরা আরম্ভ করব। জি হাজী সাহেব, কি বলবেন?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা খাতামিন নবিয়্যিন, আল্লাহ পাকের আমাদের প্রিয় মা উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উপর অসংখ্য রহমত অবতীর্ণ হোক। শুহাদায়ে বদর, আসহাবে বদরের উপর আল্লাহ পাকের অসংখ্য রহমত অবতীর্ণ হোক। আমি প্রিয় মায়ের আলোচনা সেই শব্দাবলী দ্বারা করব যে শব্দাবলী মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার আলোচনা আমি পড়েছি তার। মুফতি সাহেব যা লিখেছেন আমি আপনাদের শোনাচ্ছি। মদিনী চ্যানেলের দর্শক, মুফতি সাহেব লিখেছেন, হাদিসে পাকের প্রেক্ষিতে বলেন যে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মর্যাদা বালির কণা, আকাশের তারার মতো অগণিত। এত মর্যাদা, তিনি রব্বে করিমের উপহার যা হুজুরকে দান করা হয়েছে, এটি তার মর্যাদা, তার ইসমত ও ইফফত পবিত্রতা, এর সাক্ষ্য স্বয়ং রব্বে করিম কোরআনে মজিদে সূরা নূরের মধ্যে দিয়েছেন। অথচ হযরতে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের ইসমত অর্থাৎ পবিত্রতার সাক্ষ্য শিশু দিয়েছে। অর্থাৎ হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে কথা হয়েছিল, হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, এর পরে যা ঘটেছে, তো সাক্ষ্যের যে বিষয় ছিল পবিত্রতার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামের যে বিষয় ছিল, কোরআন শরীফে এই ঘটনা পাওয়া যায়, তাফসিরে অনেক ডিটেলস রয়েছে। তো একজন শিশু এই সাক্ষ্য দিয়েছে, কিন্তু যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর স্ত্রী উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, স্বয়ং হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, তুমিও তাকে ভালোবাসো যাকে আমি ভালোবাসি, আর তিনি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো তার যখন কথা আসলো আর যখন তার পবিত্রতা এর বিষয়টি আসলো, তো আল্লাহ পাক তার পবিত্রতার সাক্ষী কোরআনুল করিমের আয়াতের মাধ্যমে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস দ্বারাও অনেক কিছু জানা যায় এবং আরও অনেক কিছু জানা যায়, কিন্তু মনে রাখবেন, নামাজে হাদিস নয়, নামাজে কোরআন পড়া হয়, এবং কিয়ামত পর্যন্ত যখনই সূরা নূরের সেই আয়াতটি পাঠ করা হবে, হুজুরের উম্মত আমার মায়ের মর্যাদার খুতবা বয়ান করবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। উম্মত তায়াম্মুম এর সুযোগ তার সদকায় পেয়েছে,
উৎসর্গ হয়ে যান। বাহ বাহ বাহ।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওফাত হলো, যখন তিনি দুনিয়া থেকে পর্দা করছিলেন বা পর্দা করলেন, তো তিনি সে সময় হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন। হুজুরের মাথা মোবারক তার কোলে ছিল। তিনি নিজেই সিদ্দিকা এবং সিদ্দিকের কন্যা। তিনি খুবই সুন্দর কবিতা লিখেছেন, আপকে দৌলত কা দামে দৌলতে দারায়ন হ্যায়, আপকে দৌলত কা দামে দৌলতে দারায়ন হ্যায়, উস জমিন পর
ফির না
কিউ কুরবান হো আরশে বরি, আপ সিদ্দিকা পিদর সিদ্দিক আর শৌহর নবী, আপ সিদ্দিকা পিদর সিদ্দিক অর্থাৎ পিতা আর শৌহর নবী, মাইকা ও সুসরাল আলা, আপ খুদ হ্যায় বেহতরিন। তো এটি একটি সংক্ষিপ্ত পবিত্র আলোচনা করার আমরা সৌভাগ্য অর্জন করেছি এবং তিনি জ্ঞানের দিক থেকে অনেক চমৎকার তার জ্ঞানের স্তর ছিল এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এর একটি দল তার থেকে জ্ঞানের দিক থেকে উপকার গ্রহণ করতেন এবং তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনেক অসাধারণ এবং অনেক গভীরতায় গিয়ে বর্ণনা করেন। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সময় তার সাথে অতিবাহিত হয়েছে, অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে পর্দা করার পর দীর্ঘ সময় পর্যন্ত তিনি দুনিয়াতে তিনি ছিলেন, সে সময় পর্যন্ত উম্মতগণ এবং সাহাবা ইকরাম তার থেকে উপকার গ্রহণ করেছেন এবং তার যখন ইন্তেকাল হয়েছে তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ পড়িয়েছেন, তিনিই পড়িয়েছেন এবং জান্নাতুল বাকি তে অন্যান্য স্ত্রীগণের সাথে তার মাজার শরীফ বিদ্যমান রয়েছে। তার উপর আল্লাহ পাকের অসংখ্য রহমত বর্ষিত হোক এবং তার ওসিলায় আমাদের বেহিসাব মাগফিরাত হোক। ভাবলাম সংক্ষিপ্ত আকারে তার আলোচনা করে দেই, আবার আছে বদরের কথাও আছে, এখন বদরের ঘটনার দিকে যাই।
সুবহানাল্লাহ। হাজি সাহেব, আমি একটু চাচ্ছিলাম যে হযরত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনে সংঘটিত কিছু বিষয় সম্পর্কে আমাদের বলুন, অর্থাৎ তার জীবনে রোজা সম্পর্কিত বিষয়ে যে একটা ভালোবাসা বা আগ্রহ সেটি কেমন ছিল, এ ব্যাপারে কিছু বলে দিন।
তিনি রোজা নিয়মিত পালন করতেন, যদি তার জীবনীর কথা বলি রোজা নিয়মিত পালন করতেন, কিন্তু তার যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে নৈকট্য কামনা ছিল এবং এই ব্যাপারে তিনি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করেছিলেন যে আমাকে যেন এই মর্যাদা প্রদান করা হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই মর্যাদা অর্জন করার জন্য দুনিয়া বিমুখতা অবলম্বন করার সম্পর্কে যে শিক্ষা প্রদান করেছেন যে আজকের খাবার আগামীকালের জন্য জমা রাখবে না এবং কাপড়কে ততক্ষণ পর্যন্ত পুরনো মনে করবে না যতক্ষণ তাতে তালি না লাগে, তো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যের ব্যাপারে এতটাই আন্তরিক ছিলেন যে তিনি তার জীবনের শেষ সময় পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশের উপর আমল করতে থাকেন, যাতে আমি দুনিয়া থেকে গেলে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সান্নিধ্য অর্জন করতে পারি যেটার আকাঙ্ক্ষা আমি
করতাম।
তিনি তার জীবনে দুনিয়া বিমুখতা অবলম্বন করেছেন,
সুবহানাল্লাহ,
এবং আজকের খাবার কালকের জন্য জমা রাখতেন না, এমনকি তার দানশীলতার এমন অবস্থা ছিল যে একদিন অনেক কিছু তার কাছে এসেছিল তো তিনি সব বন্টন করে দিয়েছেন। তো তার যে খাদিমা ছিলেন তিনি বললেন যে কিছু রেখে নিতেন তাহলে পরে কাজে আসতো, ইফতারে কাজে আসতো, এভাবে কাজে আসতো। তিনি বললেন আগে স্মরণ করিয়ে দিলে রেখে নিতাম, অর্থাৎ একদম অমুখাপেক্ষিতা দেখুন,
বাহ বাহ বাহ,
অর্থাৎ তার পবিত্র স্বভাব কেমন ছিল। এবং আমি এখানে যদি তার জীবনী সম্পর্কে একটি ডিসকাশন আমরা এটাও করে নেই যে আমি আমার ইসলামিক বন্ধুদের অনুরোধ করব যে জ্ঞানের ময়দানে আসার জন্য আপনাদের যে রোল মডেল তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিস কোরআন তাফসীর এবং ফিকহ তার এটি তার জীবনের এটি অনেক চমৎকার একটি দিক, অনেক চমৎকার একটি বিষয় তার কি পরিমাণে কোরআন এবং তার অর্থ এবং তার বিষয়বস্তু সম্পর্কে তার দৃষ্টি ছিল এবং মাসআলা মাসাইল তিনি অনেক ভালোভাবে বুঝতেন এবং পবিত্র জীবনী কতই সুন্দর পদ্ধতিতে বর্ণনা করতেন। যদি ইসলামী বোনেরা আজকে তার জীবনী পাঠ করে, ফাজানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকতাবাতুল মদিনা পুস্তিকা প্রকাশ করেছে, এটা পড়ে নেওয়া উচিত। যখন এই কিতাব আপনি পড়বেন তো ইনশাআল্লাহ এই যে বিশেষ চ্যাপ্টারের কথা বলেছি, নামাজের, ইবাদতের, রোজার, দানশীলতার, দুনিয়া বিমুখতার, তাকওয়ার, আল্লাহর রহমতে তার জীবনীর মধ্যে এই সকল বিষয় পাওয়া যায়, এগুলো আমাদেরও অবলম্বন করা উচিত। কিন্তু বিশেষ করে জ্ঞানের ময়দানে আমাদের এখানে যদি আমি বলি যে নারীদের যে অবস্থা রয়েছে খুব বেশি ভালো নয়, অর্থাৎ পুরুষদের তুলনায় অনেক দুর্বল। ইলমে দিনের ব্যাপারে আরজ করছি, কুরআন তারা অনেক বেশি পাঠ করে থাকে, এত কুরআন পাঠ করে, এত সুরা ইয়াসিন পাঠ করে, দুই দুই তিন তিন চার চার পাঁচ সুরা তাদের ঘরে হবে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো তাদের মধ্যে অনেকেই আছে যারা পড়তে জানে না, জানে না মাসআলা সম্পর্কে, এতটাই অজ্ঞ। সাধারণ মহিলাদের কথা বলছি, এতটাই অজ্ঞ যে গোসল, নামাজ, অজু, পবিত্রতা, ইবাদত, এই সব কিছু, এসব ব্যতীত অনেকগুলো মাসআলা আছে মহিলাদের, অর্থাৎ পুরুষদের চেয়ে বেশি মাসআলা আছে মহিলাদের, যদি অন্যান্য মাসআলার কথা আমি বলি। কিন্তু এই আল্লাহর বান্দিদের জানা নেই। আচ্ছা, শিখার মাধ্যম তৈরি করা আছে আমাদের কাছে, কিন্তু এই মাধ্যমের দিকে যাওয়ার জন্য অ্যাপ্রোচ নেই। আপনি সাহস করলে কাজ হবে, এবং সাহসও করুন, সিদ্ধান্তও নিন, এবং যা সিদ্ধান্ত নিয়েছেন তার উপর অটল থাকুন। আপনার সিদ্ধান্ত পাকাপোক্ত হতে হবে, আপনার সিদ্ধান্তের মধ্যে দৃঢ়তা এবং অটলতা যে আছে সেটি পাকাপোক্তভাবে হওয়া উচিত। আমি মানি যে আপনাদের অনেক সমস্যা থাকে, কিন্তু এই সমস্যা থেকে বের হয়েও কিছু বোনেরা আলেমা হচ্ছেন। এখন তো মাশাআল্লাহ দাওয়াতে ইসলামী দিনী পরিবেশে মুফতি বানানোর কোর্স চলমান, ইসলামী বোনেরা মুফতিয়া হচ্ছে। আল্লাহ পাক চাইলে অতি শীঘ্রই আপনারা এমন ইসলামী বোন পাবেন যারা ইনশাআল্লাহ মুফতিয়া হবেন, এবং ইসলামী বোনেরা তাদের থেকে ইসলামী বিধানের সমাধান আল্লাহ পাক চাইলে নিতে সক্ষম হবেন। তারাও তো এই সোসাইটিতে, এই সমাজেই আছে। তো সকল ইসলামী বোনের কাছে আমার এটাই অনুরোধ যে মজবুত ইচ্ছা, পাকাপোক্ত সিদ্ধান্তের সাথে অগ্রসর হন, জামিয়াতুল মদিনাতে ভর্তি হন, এবং ভর্তি হওয়ার পর আপনি আপনার দর্শে নিজামি সম্পূর্ণও করুন এবং মুফতি হন। আমি ইসলামী বোনদের অনুরোধ করব, আজকে উম্মুল মোমেনিন সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাদকা নিন, এবং নিজেকে পেশ করে দিন যে আমি আলিমা হব, মুফতিয়া হব, এবং নিজের সিদ্ধান্তের উপর অটল থাকুন। ইজা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তুমি কোনো বিষয়ে দৃঢ় ইচ্ছা, পাকাপোক্ত ইচ্ছা করে নাও, তখন নিজের রবের প্রতি ভরসা রাখো। আল্লাহ পাক আমাদের সবাইকে উম্মুল মুমিনিন সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাদকা দান করুক। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
হাজী সাহেব, গজওয়ায়ে বদর রয়েছে, এটার উদাহরণ স্বয়ং এটাই। এটার জন্য আমি একটি প্রশ্ন চিন্তা করে এসেছি এবং এর উত্তর আপনি প্রদান করে দিন যে আপনার কি মনে হয় সেটি এমন কোন বস্তু ছিল যেটি 313 সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান, যাদের কাছে যুদ্ধের সেই সকল সরঞ্জামের ব্যবস্থাও ছিল না, 1000 শক্তিশালী সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ মোকাবেলায় দাঁড় করিয়ে দিয়েছে, সামনাসামনি করে দিয়েছে?
প্রিয় নবীর উপর ভরসা ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ছিলেন, দোয়া তো প্রিয় নবী করেই যাচ্ছিলেন, আর নিজ রবের দরবারে মিনতি আবেদন করেই যাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান দেখছিলেন যে আমাদের সাথে আছে কে, আমাদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর দিলেন যে হতে পারে তাদের সাথে আমাদের মোকাবেলা হয়ে যাবে, কারণ আসলে মোকাবেলার জন্য বের হননি মদিনা থেকে, কিন্তু পরিস্থিতি এমন সৃষ্টি হয়ে গেল যে অতঃপর যুদ্ধের পরিবেশ তৈরি হলো, এবং তারপর 313 জনের এই মহান সৈন্যবাহিনী মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যখন বদরের প্রান্তরে পৌঁছায় এবং সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে, এবং সামনে 1000 শক্তিশালী সৈন্য পূর্ণ প্রস্তুতির সাথে এবং পরিপূর্ণ সরঞ্জামের সাথে, এই নিয়ত, এই ইচ্ছার সাথে যে আজকে আমরা তাদের শেষ করে দিব এবং আমরা তাদেরকে ধ্বংস করে দিব, যখন তারা নামে তো তারা স্থানও অনেক মজবুত পায়, এবং সাহাবা ইকরাম আলিমুর রিদওয়ানগণ জায়গা অনেক দুর্বল পেয়েছেন, এই সকল পরিস্থিতিতে ক্লান্তিও আছে, তরবারিও যথেষ্ট নেই, বাহনও নেই, যুদ্ধের সরঞ্জামও নেই, কি করা যায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সাথে কথা বলছেন, মুহাজির সাহাবা, আনসার সাহাবাও সাথে আছেন, মুহাজির সাহাবারাও সাথে আছেন, সবাই নিজের নিজের পয়েন্ট অফ ভিউ দিচ্ছেন এবং সবাই জানমাল উৎসর্গ করার নিয়ত করছেন মাশাআল্লাহ। সর্বপ্রথম মুহাজির সাহাবারা বললেন, আমরা তো সাথে আছি, কিন্তু আনসার সাহাবা যারা মদিনাতে ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের থেকে শুনতে চাচ্ছিলেন, তারাও যখন জানমাল কুরবান করার কথা বললেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের ময়দানে নামলেন এবং যখন জায়গা নির্বাচন হলো, জায়গা এতটা উপযুক্ত ছিল না, পা ধসে যাচ্ছিল। এই সকল পরিস্থিতি ছিল সাহাবা ইকরামের সাথে, ক্লান্তিও ছিল। আল্লাহ পাক সাহায্য করেছেন। কেমন সাহায্য করেছেন সালমান ভাই? তন্দ্রাচ্ছন্ন করে দিলেন।
সুবহানাল্লাহ। ইজিউ গশি কুমুন আসা আমানতা মিনহু, কোরআনে করিম সূরা আনফালে এই কথা উল্লেখ আছে, তন্দ্রাভাব দিল,
তন্দ্রাচ্ছন্ন করে দিলেন, অর্থাৎ হালকা করে ঘুম চলে আসলো। তো হালকা করে ঘুমের ভাব আসলো, যার দ্বারা তাদের ক্লান্তি দূর হয়ে গেল। অথচ এমন পরিস্থিতিতে ঘুম আসে না, সামনে শত্রুর ভয় থাকে, শত্রু তলোয়ার জানি না কী কী নিয়ে এসেছে, আর নিজের কাছে কোনো সরঞ্জাম না থাকে, কিন্তু এই আল্লাহ পাকের সাহায্যকে কোরআন বর্ণনা করেছে। আর এটা সাহায্য ছিল যে তাদের হালকা তন্দ্রা ভাব চলে আসলো, যার দ্বারা সাহাবে বদর ফ্রেশ হয়ে গেলেন, তাদের ক্লান্তি চলে গেল
সুবহানাল্লাহ,
এবং তারা পরিপূর্ণ ফ্রেশ হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে মনে করুন এটা হয়ে গেল, এটা আল্লাহ পাক তাদের উপর দয়া করলেন। অতঃপর যে জমিনে পা ধসে যাচ্ছিল, অর্থাৎ যেখানে পা রাখা যাচ্ছিল না, আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করলেন, সেখানে পা স্থির হতে শুরু করলো, আর যেখানে কাফিররা ছিল সেখানে পিছলা হয়ে গেল। আচ্ছা, এটি এমন এমন একটি সাহায্য ছিল যেটি সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানদের অন্তরকে আরো বেশি দৃঢ় করেছে, তাদের মনোবল আরো শক্ত করেছে, আর আরো বেশি দৃঢ়তার সাথে তারা আসলেন। তারপর আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় দোয়া সাথে ছিল, আর এরই সঙ্গে ফেরেশতাদের সাহায্য। প্রথমে 1000 ফেরেশতা, এরপর 3000 ফেরেশতা, এবং ফাইনালি 5000 ফেরেশতার মাধ্যমে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানকে সেখানে সাহায্য করা হলো, আর সে ফেরেশতাগণ এই যুদ্ধে অংশগ্রহণ করলেন। আর যেমন সাহাবাদের মধ্যে বদরি সাহাবাদের অনেক গুরুত্ব রয়েছে, তেমনই ফেরেশতাদের মধ্যেও বদরি ফেরেশতাদের গুরুত্ব রয়েছে, অর্থাৎ যারা বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের ইম্পর্টেন্স। এই যে সম্পূর্ণ ঘটনা ছিল ভালোবাসাপূর্ণ একটি ঘটনা ছিল, আর এটি পার্থক্যকারী ঘটনা ছিল, ইয়ামুল ফুরকান বলা হয়েছে, পার্থক্য করে দিয়েছে। কাফেররা এসেছিল ধ্বংস করার জন্য, কিন্তু নিজেরাই ধ্বংস হয়ে গেল, শোকের পরিবেশ ছড়িয়ে পড়ল, শত্রুর কাছাকাছি হত্যা হয়েছে, জাহান্নামে গিয়েছে কাফেররা, এবং এতজনই গ্রেফতার হয়েছে, এতজন ধরা পড়ল। তাদের আলাদা ঘটনা আছে, তাদের কীভাবে ছাড়া হলো, ফিদিয়া ইত্যাদি সব কিছু আলাদা। এবং কম বেশি 14 সাহাবা ইকরাম, 14 নাকি 17?
জি 14।
14 জন সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান শাহাদাতের সুধা পান করলেন, তাদের নামও কিতাবে লেখা আছে,
জি
14 জন সাহাবা ইকরাম। আর এটাও লেখা আছে যে যারা সকল বদরি সাহাবিদের নামের সাথে যারা দোয়া করে তাদের দোয়া কবুল হয়। আমি এক জায়গায় দেখেছি সকল বদরি সাহাবিদের নাম লেখা ছিল।
সুবহানাল্লাহ।
তো এগুলো হচ্ছে তাদের মর্যাদা, এবং এটা তাদের মাহাত্ম ও মর্যাদা। সালমান ভাই, এখানে নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয় একটি মর্যাদা এবং অনেক সুন্দর একটি বরকত সামনে আসে। এক রাত পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তর পরিদর্শন করলেন, হুজুর পরিদর্শন করলেন, এবং তিনি এটা বলতে লাগলেন যে এখানে অমুকের ছেলে অমুক কাফির মারা যাবে, এখানে অমুক মারা যাবে, এখানে অমুক মারা যাবে। তাদের সবার জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করলেন। আর পরবর্তী দিন যখন যুদ্ধ শুরু হলো, তো যেখানে প্রিয় নবী দাগ দিয়েছিলেন সেখান থেকে 1 ইঞ্চি না এদিকে না ওদিকে, সে ওখানেই মারা গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আগেই বলে দিয়েছেন,
জানা গেল, হুজুর জানতেন,
হুজুর জানেন।
সুবহানাল্লাহ, অনেক চমৎকার। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে দুনিয়া ও আখিরাতের পরীক্ষাতে সফলতা দান করুক এবং নিরাপত্তা ও সালামতি দান করুক। হাজি সাহেব, যদি গজওয়ায়ে বদরকে দেখা হয়, আর সেই সময় মুসলমানদের যে একটা স্বভাব ছিল এবং বিশেষ করে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানদের সাথে যে একটা বিষয় ছিল, যে নবী করিম আলাইহিস সালাতুসসালামের উপর তাদের সম্পর্ক ছিল এবং প্রেমময় যে একটি আচরণ ছিল, এবং আকা করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের পবিত্র জবান মোবারক থেকে বের হওয়া শব্দাবলীর উপর তাদের পরিপূর্ণ আমল করার যে একটি উৎসাহ ছিল, এটিকে যদি দেখি এবং বর্তমানের মুসলমানদের যদি দেখি এবং নিজেদের সোসাইটিকে যদি দেখি, তো আপনি কি বলবেন?
তো অনুসরণ ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য ও অনুসরণ ছিল। আর বাস্তবতা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বলাতে আল্লাহর দিনের জন্য, আল্লাহর নামে, প্রিয় নবীর নামে প্রাণ উৎসর্গ করার প্রবল আগ্রহ ছিল।
হাজী সাহেব, আমার দুইটি দিক মনে হয়। একদিকে দেখুন বুদ্ধি, আর তাদের নিজেদের লজিক আছে, এবং অন্যদিকে রসুলের নির্দেশ, আবার একদিকে রসুলের প্রতি আকাঙ্ক্ষা, আবার একদিকে রসুল আকরাম নূরে মুজাস্সাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হৃদয়ের যে আকাঙ্ক্ষা সেটি একটি। অর্থাৎ বুদ্ধি এটা বলছে যে এতগুলো শক্তিশালী সৈন্যবাহিনী অনেক শক্তিশালী হয়ে এসেছে, এতগুলো যুদ্ধের সরঞ্জাম নিয়ে এসেছে, তাদের সাথে যদি যুদ্ধ করো তাহলে কিভাবে বাজবে? কিন্তু সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ সেখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথাকে ফোকাস করে এবং তার উপর আমল করে অতঃপর তাদের যে প্রেমময় আচরণ আছে, তো এটা আমার এটা মনে হয় যে আজকে আমাদের জন্য চিন্তা করার বিষয় হলো এটি যে অনেক সময় নিজের বুদ্ধিকে মানদণ্ড বানিয়ে ফেলি, এবং দীনে ইসলামের যে শিক্ষা আছে ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণীসমূহ আছে অথবা ভ্যালুস চরিত্রগুণের যে আমাদের এখানে শেখানো হচ্ছে সেগুলোর দৃষ্টিকোণ থেকে আমরা হয়তো এদিক সেদিক হয়ে যাই, অথবা প্রলোভনের শিকার হয়ে যায়, অথবা 50-50 হয়ে যায়। এটা কি বলবেন আপনি?
দেখুন সালমান ভাই, সমস্যা হচ্ছে এই যে আমাদের কাছে যে দিন পৌঁছেছে,
জি,
এই দিন সেই সকল কুরবানির মাধ্যমে পৌঁছেছে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যদি সেই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলেমিশে অটল হয়ে না থাকতেন, তো এখন আমাদের অবস্থা কি হতো?
জি,
নাম্বার এক। এমনই ওহুদের ঘটনা নিয়ে নিন, ওহুদের যুদ্ধের অন্যান্য ঘটনা নিয়ে নিন। তো বর্তমানের এই ফিতনা ফাসাদের যুগে এবং বর্তমানের যদি আমরা কথা বলি, তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের কুরবানি হয়তো আমাদেরকে ডাকছে, হে রাসুলের গোলামরা, হে আশিকানে রাসুল, আমরা তো আল্লাহর রাস্তায় প্রাণ দিয়েছি যেই দিনকে বাঁচানোর জন্য, যেই দিনের উন্নতির জন্য, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুসরণ করতে করতে আমরা তো আমাদের প্রাণ দিয়ে দিয়েছি। বরং প্রাণ তো সবাই এক ধরনের দিয়েই দিয়েছেন, 14 জন শহীদ হলেন, তো আমরা তো প্রাণ দিয়ে দিয়েছি। আপনি আপনার সময় দিতে পারেন না, আপনি এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, অর্থাৎ নামাজে খফ যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সাহাবায়ে কেরাম আদায় করেছেন, অর্থাৎ এমন পরিস্থিতিতেও নামাজ পড়া হচ্ছিল, এবং আসহাবে বদর যারা এভাবে ভালোবাসা উন্মুক্ত ভঙ্গিতে নিজের প্রাণ আল্লাহর জন্য উৎসর্গ করে দিলেন, এবং এমন করুণ পরিস্থিতিতেও, অর্থাৎ যুদ্ধের সরঞ্জাম ছিল না, তার অটল ছিলেন। তো আজ এই উম্মতের কাছে এই বার্তা যে আজকে আপনারা আমাদের দিবস তো পালন করছেন, কিন্তু আপনারা কুরবানি কখন দিবেন ইসলামের জন্য? নামাজ তো পড়তে পারেন না, ইবাদত তো করতে পারেন না, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী তো আপনি চলতে পারেন না। যারা চলতে পারছে না, আমি তাদের বলছি, আজকের দিন আমাদের আহ্বান করছে। দেখুন, পিতাও যখন ত্যাগ করে আর সন্তান তার ত্যাগের মূল্য না দিলে, তখন বাবাও বলে, কমপক্ষে আমার ত্যাগ তো দেখো, কত পরিশ্রম করেছি আমি এই কাজের জন্য। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের সেই আমল যা দীন ইসলামের উন্নতির জন্য আমাদের কাছে পৌঁছেছে। আপনি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দেখেন, কারবালার ময়দানে অটল ছিলেন, তার সামনে পুরো হিস্ট্রি ছিল যে অতীতে কি হয়েছিল এই দিনের উন্নতির জন্য, এই দিনের রক্ষার জন্য। ইমামে হুসাইন নিজেও প্রাণ দিলেন এবং নিজের পরিবার এবং সঙ্গীদের প্রাণও দিয়ে দিলেন। তো এই যে ত্যাগের একটি সফর, এটাই হচ্ছে আসল সফর। আমি তো এটা মনে করি, বদরের যুদ্ধ আমাদেরকে উদ্দেশ্য করে বলে যে আমাদের নিজেকে দীনে ইসলামের উন্নতি, দীনে ইসলামের অগ্রগতি এবং দীনে ইসলাম প্রচারের জন্য আমাদের নিজেকে পেশ করা উচিত।
কি ত্যাগ দিবে এখন, কি ত্যাগ দিতে পারে আপনি বলুন।
দেখুন, আমাদের অন্তরে যে নাজায়েজ ধরনের বাসনা ও ইচ্ছাগুলো থাকে, সেগুলো প্রথমে কুরবান করতে হবে। সর্বপ্রথম নিজের নাজায়েজ বাসনা, যেগুলো জায়েজ, যেগুলো মুবাহ, আমি সেগুলোর কথা আপনাদেরকে বলবো না, অহেতুক প্রয়োজনীয় কম বেশি এই আলোচনার দিকে যাচ্ছি না। কমপক্ষে আমি এতটুকু অবশ্যই অনুরোধ করব, আল্লাহ পাক আমাদেরকে এবং আপনাদেরকে তফিক দিক, যে ইচ্ছাগুলো নাজায়েজ, যে ইচ্ছাগুলো হারাম, যে ইচ্ছাগুলোর দিন ইসলাম আমাদেরকে অনুমতি দেয়নি, সেই ইচ্ছাগুলোকে, সেই আকাঙ্ক্ষাগুলোকে, সেই বাসনাগুলোকে, সেই কর্মগুলো, সেই কাজগুলো আমরা ওয়ান শট ছেড়ে দেই। আজকে বদরের সাহাবীদের ওয়াসিলা ছেড়ে দেই, উম্মুল মুমিনিনের সদকায় ছেড়ে দিন, আর করব না। যেমন যে সকল ইসলামী বোনেরা বেপর্দা হয় আর ইসলামের বিধানের উপর আমল করে না, আজ তাদের অঙ্গীকার করার দিন যে আজকে বিবি আয়েশার সদকা নিন, এবং সে নিজেকে এদিকে নিয়ে আসবে যে এখন আমরা এবং আমাদের ইসলামের শিক্ষা, পুরুষ ইসলামী ভাইয়েরা নিয়ে আসুন যে বাস আজকে বদরের সাহাবীদের সদকায় আমরাও নিয়ত করছি যে আমরা আমাদের সকল শরীয়ত বিরোধী কাজ ছেড়ে দিব, এবং দীন ইসলামের অগ্রগতির জন্য কাজ করব। দ্বিতীয় কথা আপনি যে বললেন যে কি করা যায়, সলমান ভাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বল্লিগু আন্নি ওয়ালাও আয়া, পৌঁছে দাও আমার পক্ষ থেকে যদিও একটি আয়াত হোক। দীনে ইসলামের অগ্রগতির জন্য কুরবানি দেয়া হয়েছে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের প্রান্তরে আল্লাহ পাকের দরবারে আবেদন করা যে হে আল্লাহ, আজকে যদি এরা সবাই শেষ হয়ে যায় তো জমিনে তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না। আল্লাহ পাকের ইবাদতের কথা তিনি উল্লেখ করেছেন, তো আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছেন। তো দীনে ইসলামকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ পাকের ইবাদতের কথা বলা হয়েছে। তো এই সব কিছু আমাদের সামনে আছে যে আমরা ইবাদতের দিকে আসি, আমরা আল্লাহ পাকের দীনের হেফাজতের দিকে আসি। এ সময়ে যদি আমি একটু করে
ইসলামের হেফাজত,
আমি এটাই বলতে চাচ্ছিলাম, যদি এই বিষয়ে আপনি এবং আমি বলার চেষ্টা করি, আপনার কি মনে হয় না যে দীনে ইসলাম সম্পর্কে বর্তমানে কি পরিমাণে ভুল বিষয় প্রচার করা হচ্ছে, নাস্তিকতা যদি আমি বলি কি পরিমাণে বাড়ছে, এবং ইসলাম ধর্মের মৌলিক নীতি এবং যে আকীদা রয়েছে তা থেকে মুসলমানদেরকে সরাতে কেমন চেষ্টা করা হচ্ছে, এবং যা আমাদের ইসলামিক মূল্যবোধ ছিল, যা আমাদের নীতি ছিল, এবং যা আমাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, যা আমাদের নিজস্ব একটি কালচার যাকে ইসলামিক কালচার বলা হয়, সেটাকে ধ্বংস করার চেষ্টা করেছে, হয়তো যুগ পার হয়ে গিয়েছে এবং মুসলমানরা অনেক পিছিয়ে পড়েছে। না আমাদের পোশাক আমাদের কাছে আছে, না আমাদের ধরন আমাদের কাছে আছে, না আমাদের কিছু আমাদের কাছে আছে, আমাদের বিষয়গুলো একদম পরিবর্তন হয়ে গিয়েছে। বরং দুর্ভাগ্য হচ্ছে এই, আজ এমন কয়জন মুসলমান আছে যাদের নিজের ইসলামিক পদ্ধতিতে চলতে গর্ববোধ হয়, আর কয়জন মুসলমান আছে যাদের অন্যদের পদ্ধতি অবলম্বন করতে গর্ববোধ হয়। আপনি চিন্তা করুন যে আমরা অর্থাৎ নিজের জীবনের দৈনন্দিন যে বিষয়গুলো, যা প্রতিদিনের বিষয়, পোশাক থেকে নিয়ে খাবার পর্যন্ত, খাওয়া দাওয়ার পদ্ধতি থেকে নিয়ে বিয়ে খুশি দুঃখ পর্যন্ত, আমাদের জীবনে কতগুলো এমন বিষয় এসে গিয়েছে যেগুলোর সম্পর্ক আমাদের আমাদের দীনে ইসলামের মৌলিক শিক্ষার বিরুদ্ধে, এমনকি সালাম থেকেও মুসলমানেরা দূরে সরে গিয়েছে, এখন গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুনের মধ্যে চলে এসেছে। সুশিক্ষার অভাব, শিশুদের মধ্যে সুশিক্ষার অভাব। আজকে বদরের যুদ্ধের উপলক্ষে আমরা এই দিন এই জন্য উদযাপন করি যেন আমাদের সামনে আমাদের বুজুর্গদের, আমাদের পূর্বপুরুষদের, আমাদের সাহাবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানি আমাদের সামনে আসে। তারা কিভাবে নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, কিভাবে ক্ষুধা তৃষ্ণার মধ্যে এবং কেমন পরিস্থিতিতে তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন, এবং আল্লাহ পাক তাদেরকে বিজয় ও সাহায্য দান করেছেন, এবং আজকের দিন মুসলমানদেরকে সেই বিজয় ও সাহায্য দান করা হয়েছে। যতদিন ইনশাআল্লাহ দুনিয়া থাকবে, মুসলমানরা 17 রমজানে এই ইয়াউমুল ফাতহ, ইয়াউমুল ফুরকান উদযাপন করতে থাকবে। এই দিনে আল্লাহ পাক অনেক সাহায্য দান করেছেন মুসলমানদের উপর, সাহাবায়ে কেরামের উপর অসংখ্য দয়া ও অনুগ্রহ করেছেন, আর কাফিররা চরমভাবে লাঞ্ছিত হয়েছে, চরমভাবে লাঞ্ছিত অবদস্থ হয়েছে, কি আশা নিয়ে এসেছিল তাদের সব পরিকল্পনা শেষ হয়ে গেল। আর একটি কথা, বর্তমানের পরিস্থিতি অনুযায়ী যদি বলি তো মুসলমান অনেক বিষয়ে দুর্বল, আর আমরা বলি অমুক এমন, অমুক এমন, অমুক এমন। যদি ঈমান মজবুত থাকে তখন কেউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ, আর যদি ঈমান দুর্বল থাকে তো তখন অনেক কঠিন। আপনি স্মরণ রাখেন প্রিয় ইসলামী ভাই, ঈমানের যে দুর্বলতা এটি আমাদের ধ্বংসের কারণ। ঈমানের দুর্বলতার কারণে শয়তান আমাদেরকে নানান ধরনের প্রলোভন দেখিয়ে আমাদের প্ররোচিত করে আমাদের রবের নাফরমানিতে লিপ্ত করে দেয়। আল্লাহ পাক ইমানে দৃঢ়তা দান করুক। ইমানে দৃঢ়তার জন্য ইবাদত আবশ্যক, নেকি আবশ্যক, নেকি ইমানকে দৃঢ় করে, আর ইমান গুনাহের মাধ্যমে দুর্বল হয়। এই দুটি কথা মনে রাখবেন, ইমানকে মজবুত করার জন্য নেকি এবং ইমানের দুর্বলতার জন্য রয়েছে গুনাহ। যখন গুনাহ করা হয় তখন ইমান দুর্বল হয়ে যায়, যখন নেকি করা হয় তো ইমান মজবুত হয়ে যায়। এখন আমরা দেখি আমরা এই পর্যন্ত জীবনে আমাদের ইমানকে কতটুকু দুর্বল করেছি আর নিজের ইমানকে কতটুকু মজবুত করেছি।
হাজী সাহেব, আমি অন্য একটি বিষয় নিতে চাচ্ছি। আজকাল যেমন প্রত্যেক জিনিসের জন্য, আমি আগের প্রশ্নের মধ্যেও তার একটি ক্লু দিয়েছিলাম, মানুষ যেন আকলের দাড়িপাল্লা নিয়ে বসে আছে এবং প্রত্যেক বিষয়কে আকল দ্বারা পরিমাপ করতে চায়, এ ব্যাপারে আপনার রায় কি?
দেখুন, আকলকে মাইনাস করা যাবে না, কিন্তু আকলকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার অনুগত হওয়া উচিত। বলা হয়, যদি আকলের উপর খোদা ভীতির লাগাম না থাকে তাহলে আকল পথ ভ্রষ্ট করে দেয়, আর যদি আকলের মধ্যে খোদা ভীতি থাকে, আকলের সাথে খোদা ভীতির ফয়জান থাকে, তখন আকল সঠিক পথ দেখায়। কেননা আকলকে আল্লাহ পাক অনেক গুরুত্ব ও অনেক ফজিলত দিয়েছেন, শাস্তি ও পুরস্কার এর ভিত্তিতেই। আকল সম্পর্কে ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহি আকলকে অনেক বিস্তারিতভাবে ইহয়াউল উলুমে বর্ণনা করেছেন এবং আকলের অনেক গুরুত্ব বর্ণনা করেছেন। তো আমরা আকলকে এভাবে বলতে পারবো না, কিন্তু বেখাতার কুদ পড়া আতিশে নমরুদ মে ইশক, আকল হে মেহবেতা মাশা এ লবে বাম আভি। তো বলে না, আকল কো তনকিদ সে ফুরসত নহি, ইশক পর আমাল কি বুনিয়াদ রাখ। তো আকলকে পুরোপুরি আপনি মাইনাস করতে পারবেন না, কিন্তু আকলকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে রাখেন নাম্বার এক, এবং আকলকে খোদা ভীতির সাথে সুশোভিত করুন। এরপর আকল যে রাস্তা দেখাবে, এরপর আকল যেখানে নিয়ে যাবে, এরপর আকল দুনিয়াতে আপনাকে যে অন্যান্য মর্যাদা দিবে তার ব্যাপারটাই আলাদা। এখন যেহেতু আমাদের আকল সেভাবে কাজ করে না, আকল অন্য কারো আকলকে গ্রহণ করে নিয়েছে, তো আমাদের আকল সেদিকে চলে গিয়েছে।
কিছু বিষয় আছে চোখে দেখা যাচ্ছে, দৃশ্যমান হচ্ছে, বুঝে আসছে, অ্যাট্রাক্ট করছে, অর্থাৎ খুবই গ্ল্যামারাইজ, খুবই সুন্দর করে উপস্থাপিত। তো অ্যাট্রাকশন তো তাদের দিকেই হচ্ছে, আর আপনি সে পয়েন্টকে নিয়েও নিয়েছেন।
আসলে অ্যাট্রাকশন তো হচ্ছে, কিন্তু এটা দেখতে হবে, যেমন বলে না যে বুদ্ধি হত্যা হলো এই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমানদের যে লক্ষণ বর্ণনা করেছেন তাতে একটি লক্ষণ এটা বর্ণনা করেছেন যে মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি নিবে, তাকে প্রিয় নবী বুদ্ধিমান বলেছেন।
জি,
তো বুদ্ধিমানের জন্য এটা আবশ্যক, মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি নিবে। আকলের জন্য এটা যে যতদিন দুনিয়াতে থাকবে ততটুকু দুনিয়ার প্রস্তুতি নিবে, পরকালের হিসাব অনুযায়ী পরকালের প্রস্তুতি নিবে। তো এগুলো হচ্ছে আকলের চাহিদা, আকলের জন্য মানদণ্ড বানানো হয়েছে। কিন্তু এখন যদি আমরা এভাবে আমাদের আকলকে ব্যবহারই করতে না পারি এবং নিজের আকলকে নিজের নফসের অধীনে করে দেই, নফসের বাসনার অধীনে করে দেই, আকলের উপর নফসে আম্মারা যখন প্রাধান্য পেয়ে গেল, তখন আকলের কাছে সেই জিনিসই থাকলো না। আমাদের যে এত বড় জওহর রয়েছে তা কীভাবে নষ্ট হচ্ছে, এটা তো সম্পূর্ণ একটি আলাদা বিষয়। আকল সম্পর্কে, আকল কি, তার গুরুত্ব কি, আকলের ব্যবহার কিভাবে করতে হয় এবং আকলের ডাইরেকশন কি হওয়া উচিত, দেখুন এগুলোই আকল, সাহস, দুঃসাহস এবং অ্যাপ্রোচ। এই বিষয়গুলো যখন নেগেটিভ হয় তখন তাকে চোর ডাকাত বানিয়ে দেয়, তাতেও দক্ষতা আছে, তাতেও সাহস আছে, তাতেও দুঃসাহস আছে।
জি, এমনটাই।
তার মধ্যেও কাজে একটি সাহস আছে, কাউকে ভয় পায় না।
জি,
কিন্তু এই আকল যদি পজিটিভ রাস্তা অবলম্বন করে তো কোথা থেকে কোথায় পৌঁছিয়ে দেয় ইসলামের জন্য, দিনের জন্য এবং স্বয়ং নিজের দুনিয়া ও আখিরাতকে সঠিক পদ্ধতিতে চালানোর জন্য আকল উত্তম রাস্তা দেখিয়ে দেয়।
হাজি সাহেব, একটি আউট অফ কনটেক্সট প্রশ্ন করব, ক্ষমা করবেন। একটা বাক্য বলা হয়, আকল বড় নাকি মহিষ, আপনি এই ব্যাপারে কি বলবেন? এবং কিছু বলবেন কি বলবেন না এটাও বলে দিন।
এটা বলার কথাই নয়, আকল বড় না মহিষ, জানি না কেন বলা হয়। আসলে তো একটি উদাহরণই দেওয়া হয়েছে যে আকলের গুরুত্ব বর্ণনা করা হয়েছে এখানে। দেখতে তো মহিষই বড় হয়, কিন্তু আকল থাকলেই তো দুধ বের করবে।
কি চমৎকার, মারহাবা।
এবং চলুন, এখানে যখন একটি দুধ মহিষের আউট অফ কনটেক্সট এর কথা চলেছে, তাহলে চলুন দর্শকবৃন্দদের আমি খুবই ইন্টারেস্টিং কথা বর্ণনা করে দেই। একজন বাবা নিজের ছেলেকে বললেন, বাবা তুমি যখন বড় হবে তোমাকে একটি কথা বলবো। তখন ছেলে বলতে লাগলো, আব্বু কখন বলবেন? বাবা আরো একটু বড় হয়ে যাও। বাবা কখন বলবেন? বাবা আরো একটু বড় হয়ে যাও। আব্বু কখন বলবেন? বাবা আরো একটু বড় হয়ে যাও। এখন ছেলের একটু বুঝ শক্তি হয়েছে এবং এক দায়িত্ব যেন তাকে দেওয়া যাবে। সন্তান বললো, এখন তো বলে দিন। বাবা বললেন, ঠিক আছে, তবে ভাইদের বলিও না। দেখুন বাবার হিকমতপূর্ণ কৌশল, তিনি একটি বিশেষ কথা বলতে যাচ্ছিলেন। আব্বু এখন বলুন কথাটি কি। বাবা বসো, মনোযোগ দিয়ে শোনো। গাভী দুধ দেয় না, গাভী দুধ দেয় না। ছেলে অবাক হয়ে বলল, আব্বু গাভী দুধ দেয় না? হ্যাঁ বাবা, গাভী দুধ দেয় না, গাভী থেকে দুধ বের করতে হয়। আচ্ছা, এখন এটা বলে বাবা, এখন যেহেতু আকল বড় না মহিষ এইসব বলেছেন তিনি, এটা বলে বাবা ছেলেকে আকলের কথা বলে দিল যে বাবা এভাবে টাকা বর্ষণ হয় না, টাকা উপার্জন করতে হয়, কর্ম হেঁটে আসে না, কর্মের কাছে হেঁটে যেতে হয়। অর্থাৎ তাকে একটি আকলের কথা বলে তার মধ্যে একটি দায়িত্ববোধ সৃষ্টি করে দিয়েছে যে বাবা কিছু করতে হলে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে তো দুধ বের হয়, অন্যথায় দুধ বের হয় না, এভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছে। এখন আপনি আকল, মহিষ, গাভী সব নিয়েছেন, তো আমি ভাবলাম দর্শকদের কাছে কাজের কথা পৌঁছিয়ে দেই।
এভাবে নিজেদের মধ্যে বসে আলোচনা করা উচিত, যুক্তিবিদ্যা নিয়ে বসে আছে। আমার স্মরণে আছে হাজি সাহেব, বাল্যকালে যখন আমরা স্কুলে পড়তাম তো তখন আমাদের একটি ডিভাইড কম্পিটিশন হতো, সেখানে এটাই বিষয় ছিল আকল বড় নাকি মহিষ, এবং পজিটিভও ছিল নেগেটিভও ছিল, অর্থাৎ সম্পূর্ণ একটা আলোচনা ছিল দলিল সহকারে, এবং এতে এটা প্রমাণ করা হয়েছিল যে আকল বড়। আর সম্পূর্ণ একটি আলোচনা ছিল, তার মধ্যে দলিল সহকারে এটা প্রমাণ করা হয়েছিল যে মহিষ বড়।
ঠিক আছে, আমি বদরের দিকে যাই।
জি চলুন।
আচ্ছা, আমি বদরের দিকে আসছি। বদরের আরো একটি ঘটনা আমার শিক্ষণীয় মনে হয়, আমি চাই সেটি আপনাদের কাছে পৌঁছে দেই।
জি,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের ময়দানে পৌঁছলেন তখন তিনি একটি জায়গায় অবস্থান করলেন, সেটাকে অবস্থান বলে। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হলেন, দেখুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীর ডিসকাশন, উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখন যেখানে অবস্থান করেছেন এটা ওহির ভিত্তিতে নির্ধারিত নাকি যুদ্ধ কৌশল? এটা কি আল্লাহ নির্দেশ যে এখানেই অবস্থান করবেন? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা এভাবে বললেন, যুদ্ধ কৌশলের ভিত্তিতে আমরা এই জায়গায় অবস্থান করেছি। তো আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার পরিবর্তে ওই জায়গায় অবস্থান করলে? তো তিনি সেখানের পার্থক্য ও সুবিধা বর্ণনা করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন তার কথা শুনলেন তো পছন্দ করলেন, এবং তিনি এর পরিবর্তে ওই জায়গা নির্ধারণ করলেন যে ওই জায়গায় আমরা যাব, আর বৃষ্টিও হয়েছিল, তাতে উপকারও হয়েছিল। আমি যখন এই ঘটনা পড়লাম, একে তো সাহাবায়ে কেরামের ইশকে রাসূলের প্রতি উৎসর্গ হন, যে কথা বলার সময় কি পরিমাণে শব্দ চয়ন ছিল তার, ইয়া রাসূলুল্লাহ এই যে কাজটা রয়েছে এর কারণ কি ছিল, তারপর কথা বলার সুযোগ এবং কথা বলার অনুমতি। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মর্যাদা এটা যে তিনি তার সাহাবায়ে কেরামদের জন্য কথা বলার সুযোগ রেখেছিলেন, এটাকে বলে স্পেস, যে তিনি স্পেস দিতেন, বড়রা তাদের ছোটদের স্পেস দেয়। আমি আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই, প্রিয় নবীর দরবারে পরামর্শ দেওয়া হতো এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামের পরামর্শ শুনতেন আর পরামর্শ গ্রহণ করে তাদের উৎসাহিতও করতেন। ঠিক আছে, এখন এই কথাটি যে আমি আপনাদের সাথে ডিসকাস করেছি, আপনারা চিন্তা করুন, যারা বড় আছেন, ঘরের বড়, প্রতিষ্ঠানের বড়, সংগঠনের বড়, অথবা যে কোনো স্তরে আপনি বড়, আপনি কি নিজের কাছে এই ধরনের পরামর্শের কোনো স্পেস রেখেছেন যে কেউ এসে আপনাকে পরামর্শ দিতে পারে, অ্যাডভাইস দিতে পারে? আর যদি কেউ এমন পরামর্শ দেয়, অর্থাৎ ঘরের মধ্যে ছেলেই যদি বাবাকে পরামর্শ দেয়, ক্ষমা চাচ্ছি, রাগ করবেন না, বাবা কি ছেলের কথা মনোযোগ দিয়ে শুনবে? আর যদি উদাহরণস্বরূপ কোনো যুক্তিসঙ্গত কথা বলেনি ছেলে, তখন তাকে কি এটা বলবে, কথা যখন বলতেই জানো না তো কেন বলো, পরামর্শ যখন দিতেই জানো না তো কেন দাও? তাহলে তো তার জন্য ফুল স্টপ লাগিয়ে দিলেন, পরবর্তীতে সে আপনার সাথে এই বিষয়ে আর কি কথা বলবে? তো এই ব্যাপারে আমার ঘরের সকল বড়দের কাছে অনুরোধ যে দয়া করে আপনারা পরামর্শ করুন। আমি আজ আমাদের সমাজের সকল বড়দের কাছে অনুরোধ করব, প্লিজ স্পেস রাখুন, কথা বলার সুযোগ দিন এবং শুনুন। যদি আল্লাহ না করুক অযৌক্তিক এই ধরনের বা একেবারেই অপ্রয়োজনীয় এমন কথা বলে, তাহলে ধৈর্য তৈরি করুন, হিকমতপূর্ণ কৌশলের সাথে চলুন।
এতটাই ধৈর্য ছিল যে ধৈর্য ধারণ করে মানুষ তাকেই কথা শোনায়, এটাও একটি প্রবলেম হয়। এবং আমি তো অবাক হয়েছি, আপনি তো অনেক বড় মনের মানুষ, আপনি তো মানুষের অযৌক্তিক কথাও খুবই ধৈর্যের সাথে শুনে থাকেন, অবাক করা বিষয়। আমি সঠিক বলছি? আপনাকে অনেকবার মাশওয়ারাতে দেখেছি যে আমাদের মনে হচ্ছে আরে এই মানুষটা কেন বলছে, অর্থাৎ যদি আমার হাতে ক্ষমতা থাকতো তো বলতাম ভাই মাইক বন্ধ করে দাও। তার
আপনার তো ক্ষমতা নেই, তাই না?
আমার হাতে নেই, এটাই বাস্তব, কিন্তু এটা তো সমস্যা, তাই না হাজি সাহেব? আমি চাচ্ছি উভয় পক্ষের কথা হোক, যে কথা বলছে তারও উচিত সঠিক পদ্ধতিতে যুক্তিযুক্ত কথা বলা এবং নিজের কথাকে লজিকের সাথে সঠিক পদ্ধতিতে বর্ণনা করা, উপস্থাপন করা, রিপ্রেজেন্ট করা, এটি ভালো কথা। কিন্তু সামনে থেকে যে কথাটি আসছে সেটিকেও তো কিছু নাম্বার দেওয়া উচিত, সেটার উপরও চিন্তা ভাবনা করা উচিত, তার উপরও তো কিছু এমনটা করা উচিত।
যদি সামনের ব্যক্তি জেনে যায় যে আমার কথা যুক্তিসঙ্গত নাকি অযৌক্তিক, প্রয়োজনীয় নাকি অপ্রয়োজনীয়, ঠিক নাকি ভুল, তো বিষয়টি শেষ হয়ে যাবে। প্রত্যেক ব্যক্তি যে কথা বলার চেষ্টা করে, সাধারণত তারা নিজের কথাকে সঠিকই মনে করে যে আমার কথা সঠিক, সুযোগ আছে এবং রেলিভেন্ট কথা বলছি। কিন্তু আপনার কথা বলার পর যখন উত্তর যাবে, তখন বোঝা যাবে যে কথাটি রেলিভেন্ট নাকি রেলিভেন্ট নয়। আমি শুধু এতটুকুই বলতে চাই যে এই মুহূর্তে আমাদের সমাজে একটি জেনারেশন গ্যাপ আমরা তৈরি করেছি। বড়রা ছোটদের কথাই শুনে না, আর ছোটরা নিজের বড়দের কথা বুঝতে চায় না। এই দুটি সমস্যা আপনারা বুঝতে পেরেছেন? অর্থাৎ বড়দের মধ্যে এই সমস্যা চলে এসেছে যে তারা ছোটদের কথা শুনতে প্রস্তুত নয়, আর ছোটদের মধ্যে এই সমস্যা চলে এসেছে যে তারা বড়দের কথা বুঝতে প্রস্তুত নয়। যদি এই সমস্যাগুলো শেষ হয়ে যায় যে আপনি তাদের কথা শুনুন, অতঃপর তাদের বুঝিয়ে দিন, যদি তাদের কথা সঠিক হয় প্রতিটি কথা ভুল হবে, এমন হয় না। অনেক সময় কথা সঠিকও হয়, কোয়ালিফিকেশন আছে, সমাজ আছে, একটি অ্যাডভান্স টেকনোলজি আছে, আরও অনেক বিষয় আছে যা আমাদের জেনারেশনের মধ্যে আছে যা হয়তো পূর্বে আমাদের মধ্যে ছিল না। তো আমরা এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি, এবং আর যদি সে অযৌক্তিক কথা বলে তাহলে আপনি লজিকের সাথে, প্রমাণের সাথে এবং বুদ্ধিমত্তার সাথে তার সেই কথাকে তার দিকে ফিরিয়ে দিন, এবং তারপরও স্পেস রাখুন যে ঠিক আছে এটা হয়ে গিয়েছে, সে মেনে নিবে ইনশাল্লাহ, না মানলে নেক্সট টাইম মানিয়ে নেবেন। কিন্তু কথা বলার সুযোগ দিন আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, যাতে আপনার ঘরের এবং পরিবারের যারা ছোট আছে তারা আপনার নিকটে আসে, আপনার সাথে কথা বলে এবং আপনার অভিজ্ঞতা থেকে উপকার গ্রহণ করে। কারণ আপনি তো শুনেন না, তাই আপনার অভিজ্ঞতা থেকে তারা উপকার গ্রহণ করতে পারে না। এটি উস্তাদেরও দায়িত্ব, শিক্ষকেরও দায়িত্ব, নিজের স্টুডেন্টদের কথা শুনুন। এটা বড়দের দায়িত্ব যে ছোটদের কথা শুনে। অনেক সময় আপনার অধীনস্থ এতটা, আর যাদের আপনি ছোট মনে করেন তারা অনেক সময় বড়দের চেয়ে বেশি অপারেশনাল হয়ে থাকে, বড়দের চেয়ে বেশি তারা মার্কেটে থাকে, এবং বড়দের চেয়ে বেশি তারা লোকজনের সাথে উঠা বসা করে। আমাদের সাথে এমন হয়ে থাকে, কারণ আমরা স্বয়ং পার্সোনালি, যেভাবে এখন সালমান ভাই বললেন, পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স রয়েছে। আর যদি আমি বলি যে, অর্থাৎ অনেক বেশি মানুষের সাথে উঠা বসা আছে, যেমন মাসিক হিসাবে বা দুই মাসিক হিসাবে যদি যান, তো হতে পারে আপনি বলতে পারেন যে অনেক মানুষের সাথে উঠা বসা,
হাজারো মানুষের সাথে,
এবং রমজান মাসেও অব্যাহত আছে। আমাদের উঠা বসা, এখানে যারা আসে ইসলামী ভাইরা নিয়ে আসে, কাল রাতেও আমার একটি অনুষ্ঠান ছিল, তাতে যারা এসেছিল তারা নিজ নিজ মতামত দিল, নিজ নিজ পরামর্শ দিল, নিজ নিজ কথা প্রকাশ করলো, সব কিছু, দাওয়াত ইসলামী এটাও করুক ওটাও করুক, মাশা আল্লাহ, সুবহানাল্লাহ, এটাও হচ্ছে, উই আর পার্ট অফ দ্য অর্গানাইজেশন ইত্যাদি সব কিছু হচ্ছিল। কিন্তু তারা মতামতও দিচ্ছিল, মতামত নেওয়ার পর আবার আমরা রিপ্লাইও করেছি যে এই এই বিষয়, এটা এমন, এটা এমন। তো এই ধরনের যখন ডিসকাশনস হয়, তো সেটা আপনাকে গ্রো করে, আপনাকে সামনে নিয়ে যায়, আপনার তাদের থেকে কিছু বোঝার সুযোগ হয়, তাদের আপনার থেকে কিছু বোঝার সুযোগ হয়। যদি আপনিও তালা লাগিয়ে বসে থাকবেন, সেও তালা লাগিয়ে বসে থাকবে, তো এমন নয়। তবে আল্লাহ না করুক কেউ আসলোই তর্ক করার জন্য, বা এটা ভেবে এসেছে যে আমি মানবই না, আমি নিজের কথা বলবো। যদি লানুসাল্লিমুর স্বভাব নিয়ে আসে যে আমি মানি না, আমরা মানি না, তো এর তো কোনো সমাধানই নেই, সমাধান নেই। প্রত্যেক কথায় লানুসাল্লিমু, প্রত্যেক কথায় লানুসাল্লিমু বলতে থাকবে, আমরা মানি না, আমরা মানি না। তো না মানলে তবে এটা হয় না। মানুষ বুঝার এবং বার্তা পৌঁছানোর এক তো পরামর্শই নিয়ে যাওয়া উচিত, কিন্তু সন্তান যে আছে, সন্তান শুধু পরামর্শ করে না, সন্তান আপনার থেকে কিছু, অর্থাৎ তারা কিছু করতে চায়, এবং সেগুলো করার জন্য আপনার থেকে আপনার মতামতও নিতে চায় এবং আপনার কাছে আপনার সাপোর্টও চায়। তো আমার পরামর্শ হলো, আপনি তাদের প্রতি সদয় হন এবং তাদেরকে ভালোবাসা ও স্নেহের সাথে বুঝান। আল্লাহ না করুক যদি সে ভুল পথে যায়, তো তাকে সেই ভুল পথ থেকে বাধা দেওয়ারও ভুল নিয়ম অবলম্বন করবেন না, তাকে ভুল পথ থেকে বাধা দেওয়ার সঠিক নিয়ম অবলম্বন করুন, ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন।
আপনার মধ্যে এই বিষয়গুলো কিভাবে সৃষ্টি করেছেন?
কাউকে দেখে চলে এসেছে, কাউকে দেখে চলে এসেছে, তাকে দেখে এসেছে যখন তিনি এত বড় হয়ে এটা করছেন, তো আমাদের তো এমনিতেই করা উচিত। তো জি, ওনাকে দেখে এসেছে, এভাবেই হয়। কিন্তু আমি প্রথমে, আমারও এমন হতো যেটা আপনার অনুভব হচ্ছে, কিন্তু এখন আমি দেখি সে বলছে, তাকে কথা সম্পূর্ণ করতে দাও। আমির আহলে সুন্নাহ তো তাকে খুবই ধৈর্য, সাহস, সহনশীলতার সাথে শুনে থাকেন, সে কথা পূরণ করে নিক। হ্যাঁ, এটা অবশ্যই যে কথা বলা ব্যক্তির সব সময় চিন্তা করে বলা উচিত আমি কার সাথে কথা বলছি, অর্থাৎ আমার সংক্ষিপ্ত কথা তার বুঝে চলে আসবে। যেমন আমির আহলে সুন্নাতের সাথে যখন কেউ কথা বলতে যায় তো আমার নিজের চিন্তাধারা এটা থাকে যে সে যেন দেখে নেয় একজন বুদ্ধিমান, অভিজ্ঞতা সম্পন্ন, বুজুর্গ ও দুনিয়া দেখা এবং খুবই অ্যাপ্রোচেবল পার্সোনালিটির সাথে সে যদি ডিসকাশন করছে তার অনেক বেশি কথাকে বিস্তারিত বলার খোলার প্রয়োজন নেই। অর্থাৎ মানুষ যখন অভিজ্ঞতা সম্পন্ন হয়ে যায় তো তো কথার শুরুতেই বুঝে চলে আসে। অর্থাৎ ডাক্তার যদি অভিজ্ঞতা সম্পন্ন হয় তাহলে রোগীর কাশি শুনেই বলে দিবে যে ভাই এর কি প্রবলেম হয়েছে। রোগী যদিও ফাইল খুলতে থাকে নিজের, কিন্তু ডাক্তার তো তার শুরুর এক দুই মিনিটেই বুঝে যায় তার কি সমস্যা। তো অনেক সময় অভিজ্ঞতা মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। যখনই আপনি নিজে বড় কারোর সামনে গিয়ে কথা বলবেন তো সেখানে সর্বপ্রথম চেষ্টা করুন যে প্রথমে আপনার কথা প্রথমে ম্যানেজ করে নিন, রিপিট যেন না হয়। অর্থাৎ অনেক সময় মানুষ ভয়ের কারণে অথবা অনিচ্ছাকৃতভাবে অনেক বিষয় রিপিট করতে থাকে, তো কথায় কথায় এটাও রিপিট করতে থাকে যে আপনার বুঝে আসছে তো কি বলতে চাচ্ছি, তখন সে বলবে আমার বুঝার মধ্যে কি আপনার কোনো সন্দেহ আছে যে বারবার আপনি আমার বুঝার পরীক্ষা নিয়ে যাচ্ছেন যে আপনি বুঝেছেন আপনি বুঝেছেন। কথা একদম সংক্ষিপ্ত আকারে হোক তো ইনশাল্লাহ আশা করি যে ভালো কিছু হবে।
আপনার অব্যয়সূচক শব্দের কথা ছিল, যেভাবে আপনি বলেছেন অনেক সময় একই কথাকে বারবার রিপিট করছে, অব্যয়সূচক শব্দ আছে না, যেমন অথচ, কাজে, যেমন, তেমন, যেমন, কেননা, অতঃপর কিছু বাক্য আছে, সেন্টেন্স আছে।
অনেক সময় মানুষের নিজেই জানা থাকে না, অন্য কেউ মনোযোগী করে। আপনি কি আমাকে মনোযোগী করেন?
আমরা তো কখনো আজ পর্যন্ত শুনিনি অব্যয়সূচক শব্দ বারবার বলতে।
তো অনেক সময় এগুলো যারা করে থাকে এটাকে অর্থাৎ অর্থাৎ
জি হ্যাঁ,
এমন কিছু শব্দ আছে যেগুলো সে হেল্পিং ওয়ার্ড হিসেবে ইউজ করে, মনে করুন এগুলো সেন্টেন্স পরিপূর্ণ হচ্ছে না এগুলো ব্যতীত, কিন্তু এটি একটি অবচেতনভাবে তার মুখ থেকে এই শব্দগুলো বের হয়, তার মুখে সেই শব্দগুলো রীতিমতো একটি প্র্যাকটিসের মতো হয়ে ওঠে। তো এর দিকে কিছু শ্রোতা মনোযোগী করে থাকে, শ্রবণকারী বলবে যে আপনি দীর্ঘ করছেন, কারণ বক্তা তো বুঝতে পারে না যে আমি দীর্ঘ করছি, সে বলবে যে আমি অর্থাৎ সে নিজের কথাতেই সন্তুষ্ট হতে পারছে না, তো তার বোঝাটা জরুরি যে আপনি এই বিষয়টাকে কিভাবে, আচ্ছা আপনি যদি তাকে বলেন সংক্ষিপ্ত করুন তো তার বুঝে আসবে না, আপনি সংক্ষিপ্ত কিভাবে করবেন আপনি তাকে এটা বুঝিয়ে দিন যেন ভবিষ্যতে তার জন্য সংক্ষিপ্ত করার মেথড মিলে যায়। লোকদের কাছে মেথড নেই সংক্ষিপ্ত করার। আমি রীতিমতো একটি বিষয় পড়ছিলাম, আমার বয়ান করার ছিল, বিষয় ছিল ক্লাস ম্যানার্স অফ এথিকেটস ইন ক্লাসরুম। সেটি শুধু ক্লাসরুমের এটিকেটস ছিল না, মিটিং এটিকেটসও ছিল। অর্থাৎ আপনি যদি কোনো মিটিংয়ে থাকেন, কোনো পরামর্শ সভায় আছেন, কোনো ক্লাসরুমে আছেন, তো সেটাতে যেহেতু উদাহরণস্বরূপ 40-45 মিনিটস 1 আওয়ারের একটি ক্লাস হয়ে থাকে, সেখানে একজন স্টুডেন্ট দাঁড়ায় এবং সকল সময় নিয়ে নেয়। এই সকল বিষয় অতঃপর স্টুডেন্টদের কীভাবে বসতে হবে, তার পার্শ্ববর্তী স্টুডেন্টের কীভাবে খেয়াল রাখতে হবে, তো সম্পূর্ণ ক্লাসরুমের এটিকেটস, মিটিং এটিকেটস, তো এভাবে অফিস এটিকেটস, সম্পূর্ণ একটি বিষয় রয়েছে যার উপর আমার বয়ান করার ছিল একটি প্রাতিষ্ঠানিকভাবে। তো আমি এর জন্য স্টাডি করছিলাম, এই বিষয়ে রিসার্চ করছিলাম, তো সেখানে অনেকগুলো বিষয় পেয়েছি, তার মধ্যে এই কথাও ছিল যে যদি কোনো স্টুডেন্ট প্রশ্ন করতে চায় তাহলে এটা খেয়াল করে যে প্রশ্ন উত্তরের পুরো সময় যদি একজনই নিয়ে নেয় অন্যান্য স্টুডেন্টরা কী করবে। এভাবে যদি কেউ মিটিংয়ের মধ্যে আছে, পরামর্শ সভায় আছে, আর সে এত দীর্ঘ আলোচনা করছে, তো একটু খেয়াল করুক এটা শ্রবণকারী যার সাথে সে কথা বলছে, শুধু সে তার সময় নিচ্ছে না, সে ওখানে সবার সময় নিচ্ছে। অনেক সময় মানুষ এভাবেই, কেননা যদি শ্রবণকারী যদি উদাহরণস্বরূপ যদি আল্লাহ তাকে সহনশীলতা দিয়েছেন আর সে আপনার কথা শুনেও নেয়, মাঝখানে কেউ থামিয়ে দিল, এমনও হয়েছে, বাধা দিয়ে দেয়, থামিয়ে দেয়, তো আমি বললাম ভাই তাকে তার কথা সম্পূর্ণ করতে দাও, তার কথা শেষ হোক, তার কথা সম্পূর্ণ না হলে সে আবার আলিফ থেকে শুরু করবে,
এমনটাই ঠিক আছে,
সে আবার শুরু করবে, না আমার কথা শেষ হয়নি আমার কথা শুনুন, সে ওখান থেকে টু বি কন্টিনিউ করবে না, সে তার প্রথম কথাগুলো আবার রিপিট করবে, প্রথমে নির্ধারিত অংশ চলবে, এরপর নতুন এপিসোড চলবে। তো এতগুলো অর্থাৎ এর চেয়ে ভালো ছিল যে, আচ্ছা অনেক মানুষ এমনও আছে যে কথা শেষ করবে ওই সময় তাকে নিষেধ করে, সেটি শেষ মুহূর্ত থাকে, এরপর কথা শেষ তখন নিষেধ করলো, তো তার বুঝে না আসলে সে আবার বলবে না আমার কথা সম্পূর্ণ শুনুন, জি ভাই সম্পূর্ণ শুনান। তো এগুলো হয়ে থাকে, আল্লাহ পাক আমাদের সুন্নাত অনুযায়ী জীবনযাপন নসিব করুক।
আমিন আমিন।
জি যেতে যেতে,
না আমি কথা কেটে দিয়েছি, ক্ষমা করে দিন, আপনি সম্পূর্ণ করুন।
না এখন যেতে যেতে করে নিন।
এত বড় অর্গানাইজেশনের প্রধান আপনি, মাশাআল্লাহ একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, পুরো পৃথিবীতে সুন্নতের বাণী পৌঁছাচ্ছে।
আমি এই সংগঠনের প্রধান নেই, প্রথমে এটা বলে দিচ্ছি, অর্গানাইজেশনের হেড নয় দাওয়াতি ইসলামীর অর্গানাইজেশন, যারা পরিচালনা করে তারা হলেন শুরা। এটা আমি সিস্টেমের জন্য বলছি, কোনো ওয়ান পারসন এভাবে হেড হয় না। আমিরা হেলে সুন্নত শুরাদেরকে হেড অফ দ্য অর্গানাইজেশন হিসেবে নিয়েছেন। এখন যারা হবেন তারা শুরাদের জিম্মাদার হবেন, এমন না যে শুরার নামে আপনি বলবেন যে সে গোটা সংগঠনের হেড হয়ে যায়, এমনটা হয় না। দাওয়াতি ইসলামীর যে এই ধরনের, যদি আপনি বলেন যে পুরো একটি বডি আছে যা সুপ্রিম বডি অথবা এক্সিকিউটিভ বডি বলতে পারেন, তো সেটি পুরো দাওয়াতি ইসলামীর মরকাজি মজলিসে শুরাকে বলা হয়। জি,
কতগুলো দীর্ঘ হোয়াটসঅ্যাপ মেসেজ আপনি শুনেছেন, ডিউরেশন বলে দিন।
শুনতেই থাকি, অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে থাকে, আমার জানা থাকে কার, এবং অনেক সময় শুনতে হয় দীর্ঘ মেসেজেস। কিন্তু এর জন্য আবার দেখুন, এটা পার্সোনালিটির উপর ডিপেন্ড করে কার মেসেজ এসেছে। যদি আমির আলে সুন্নাতের মেসেজ হয় তাহলে তার মধ্যে সংক্ষিপ্ত আর দীর্ঘর কোনো কথাই উঠে না, সেটা আসলে তখন আপনার জন্য সৌভাগ্যই সৌভাগ্য, শুনুন আর উপভোগ করুন, শব্দে কানে মিষ্টতা চলে আসবে। এছাড়াও সংগঠনের মধ্যে গুরুত্বপূর্ণ জিম্মাদার আছে, তো আমার জানা আছে উনি করেছেন, অবশ্যই তিনি যা করেছেন চিন্তা ভাবনা করেই হয়তো করেছেন, তো তার মেসেজ শোনা উচিত। এ ধরনের বিষয় হয়ে থাকে, সেটা আবার ক্যাটেগরাইজ হয়ে যায় যে কে কত কথা কত সময়ে বলে। কিন্তু অনেকের আসলেই দীর্ঘ কথা বলার অভ্যাস থাকে, যদি তার সম্পূর্ণ কথা 10-15 মিনিট শুনে নেন, পরে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তো আমি বলতে পারবো যে এই কথাটা 2-3 মিনিটে হতে পারে।
কি চমৎকার, মাশাআল্লাহ, আল্লাহ আমাদের অবস্থার উপর দয়া করুক। প্রোগ্রামের সময়ও শেষের দিকে হাজির সাহেব, দর্শকদের অনুমতি চাইব সাল্লাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখা।